الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ সূর্য গ্রহণ লেগেছে, যা এখানে অনুরূপ ভাবে পৃথিবীর অন্য কিছু দেশ থেকেও দেখা গেছে। এই গ্রহণের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বিশেষভাবে দোয়া, ইস্তিগফার এবং সাদকা খায়রাত আর নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে যে যেই স্থানে গ্রহণ লাগার বা সূর্যগ্রহণ দেখা যাওয়ার সংবাদ ছিল, নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন নামাজে খুশু আদায় করে। আমরাও এখানে মহানবী সাল্লামের সুন্নত অনুসারে নামাজে খুশু পড়েছি। আহাদিসে চন্দ্রসূর্য গ্রহণকে খোদা তালার নিদর্শনাবলীর একটি বিশেষ নিদর্শন আখ্যা দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি অনুসারে প্রতিশ্রুত মসির আগমনের একটা বড় অসাধারণ নিদর্শন ছিল চন্দ্র এবং সূর্য গ্রহণ, যা আল্লাহ তালার ফজলে প্রাচ্যে এবং পাশ্চাত্যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমর্থনে প্রকাশ পেয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে গ্রহণের নিদর্শনের হযরত মসীহ মওউদ এবং জামাতের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে। আজকের এই গ্রহণকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভূত হওয়ার নিদর্শন বলা যাবে না, কিন্তু আল্লাহ তাআলার নিদর্শনাবলীর একটি, কিন্তু এটিকে বিশেষ গ্রহণ আখ্যায়িত করা যেতে পারে না। কিন্তু এই গ্রহণ অবশ্যই সেই গ্রহণের দিকে দৃষ্টি আকর্ষণ করে, যে গ্রহণ মসীহ মওউদের আবির্ভাবের নিদর্শন হিসাবে প্রকাশ পেয়েছে। এছাড়া আজকের গ্রহণ এই দৃষ্টিকোণ থেকেও সেই নিদর্শনের দিকে দৃষ্টি আকর্ষণ করার কারণ যে আজকে জুমার দিন, যার জুমার হযরত মসীহ মওউদের আগমনের সাথে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া মার্চ মাস হওয়ার সুবাদে এদিকেও দৃষ্টি যায় যে এ মাসে তিন দিন পর অর্থাৎ 23 মার্চ মসীহ মওউদ দিবস বটে। তিনি দাবিও করেছেন সেদিনে এক কথায় এই মাস, এই দিন এবং এই গ্রহণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জামাতের ইতিহাস সের কথা স্মৃতিপটে জাগ্রত করে। তাই নামাজে কসুফের খুতবার জন্য যখন রেফারেন্সেস একত্রিত করি, তখন এই হৃদয়ে ভাবনার উদয় হলো যে জুমার খুতবা গ্রহণের প্রেক্ষাপটে খুতবা প্রদান করা উচিত, আর চন্দ্রসূর্য গ্রহণ সংক্রান্ত হযরত মসীহ মওউদের সাথে সম্পর্কযুক্ত মহানবীর যে ভবিষ্যৎবাণী, সে সম্পর্কে তার কিছু উদ্ধৃতি বা দু একটি উদ্ধৃতি উপস্থাপন করবো। একইভাবে সাহাবাদের কয়েকটি ঘটনা উপস্থাপিত হবে, যারা এই নিদর্শন দেখে জামাতভুক্ত হয়েছেন আর নিজেদের ইমানকে উজ্জ্বল করেছেন। সর্বপ্রথম আমি যেভাবে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রহণকে অসাধারণ গুরুত্ব দিয়েছেন, সে কারণে তার জীবদ্দশায় একবার যখন গ্রহণ লেগেছে সে প্রেক্ষাপটে বেশ কিছু হাদিস রয়েছে, সেগুলোর একটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, যখন সূর্য গ্রহণ লাগে আমি হজরত আয়েশার কাছে আসি, আমি দেখছিলাম যে তিনি নামাজ পড়ছেন, আমি বললাম মানুষের কি হয়েছে এখন দাঁড়িয়ে নামাজ পড়ার কি কারণ? হজরত আয়েশা আকাশের দিকে ইঙ্গিত করেন এবং সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করলাম এটা কি কোন নিদর্শন, বিশেষ নিদর্শন? তিনি মাথা নেড়ে ইঙ্গিতে হ্যাঁ বললেন। হজরত আসমা বলেন যে আমিও দাঁড়িয়ে গেলাম, আর এক পর্যায়ে আমার চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হয়, অর্থাৎ নামাজ এত দীর্ঘ ছিল, মহানবী নামাজ পড়িয়েছেন, তিনি বলেন যে আমার বেহুশ হওয়ার উপক্রম হয়, আমি আমার মাথায় পানি ঢালি। মহানবী সাল্লাল্লাহু ইসলাম নামাজ শেষ করে আল্লাহ তাআলার প্রশংসা গুণ কীর্তন করেন, হামদোসনা করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতোপূর্বে আমি যা কিছু দেখিনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি সেই সবকিছু দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং অগ্নিও দেখেছি, আর আমার প্রতি ওহী করা হয়েছে তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে দাজ্জালের ফিতনার মতো বা অনুরূপ ফিতনা বানরাজ্যের মাধ্যমে। এরপর বলা হয়েছে যে তোমাদের এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, অর্থাৎ সে ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। তখন মুমিন যে বিশ্বাস রাখে, হযরত আসমা বলেন যে ঈমানদার বা বিশ্বাস এই দুই শব্দের একটি ব্যবহার হয়েছে, যাই হোক সে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আমাদের কাছে নিদর্শনাবলী এবং হেদায়ত নিয়ে এসেছেন, আমরা তাকে গ্রহণ করেছি এবং ঈমান এনেছি আর তার অনুসরণ করেছি। তাকে বলা হবে তুমি আরামদায়ক ভাবে নিদ্রা যাপন করো, আমরা জানি তুমি অবশ্যই ঈমানদার। আর যে মুনাফেক বা সন্দেহবাজ হবে সে বলবে যে আমি জানি না, মুহাম্মদ সাল্লাম সম্পর্কে বলবে যে আমি জানি না তিনি কে, আমি মানুষকে শুনেছি তাকে একটি কথা বলতে আর আমি মানুষের হাতে হা মিলিয়েছি। এছাড়া তিনি বলেন যে এটি আল্লাহর নিদর্শনাবলীর একটি, কারো জীবন মৃত্যুর সাথে এর সম্পর্ক নেই, আর এদিন দোয়া করা উচিত, ইস্তিগফার করা উচিত। এখন আমি চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে মসীহ মওউদের একটি উদ্ধৃতি উপস্থাপন করব। তিনি বলেন যে আমি আশ্চর্য হই যে যদিও নিদর্শনের পর নিদর্শন প্রকাশ পাচ্ছে, তবুও বলবেদের সত্য গ্রহণের প্রতি মনোযোগ নেই, তারা এটিও দেখে না যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করছেন। তারা মনে প্রাণে চায় যে কোন ঐশী সমর্থন তাদের পক্ষে প্রকাশ পাক, কিন্তু সমর্থনের পরিবর্তে প্রতিদিন প্রতিনিয়ত তাদের লাঞ্ছনা এবং গঞ্জনার ব্যর্থতাই প্রমাণিত হয়। দৃষ্টান্ত স্বরূপ যে দিনগুলোতে জ্যোতিষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে রমজানে চন্দ্র সূর্য উভয়টির গ্রহণ লাগবে, আর মানুষের হৃদয়ে ধারণা জাগ্রত হয়েছে যে এটি প্রতিশ্রুতি ইমামের আবির্ভাবের নিদর্শন, তখন মুরবিদের হৃদয়ে ধড়ফড় শুরু হয়ে যায় যে ধর্মজগতে মাহদি এবং মসি হওয়ার একমাত্র এই ব্যক্তি দাবিদার, কোথাও মানুষ তার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। তখন সেই ব্যক্তিকে এড়িয়ে চলার জন্য অনেকে কথা বলা আরম্ভ করেছে যে এই রমজানে আদৌ চন্দ্রসূর্য গ্রহণ হবে না, বরং তখন গ্রহণ লাগবে যখন তাদের ইমাম মাহদি আবির্ভূত হবেন, কিন্তু রমজান মাসে যখন চন্দ্রসূর্য গ্রহণ লেগে যায় তখন তারা এই বাহানা করে যে এই চন্দ্রসূর্য গ্রহণ হাদিসের শব্দ অনুসারে হয়নি, হাদিসের শব্দ হলো চাঁদের গ্রহণ লাগবে প্রথম রাতে আর সূর্য গ্রহণ হবে দ্বিতীয় দিনে। অথচ অথচ এই চন্দ্র সূর্য গ্রহণে চাঁদের গ্রহণ লেগেছে ত্রয়োদশতম রাতে আর সূর্য গ্রহণ লেগেছে আঠাশতম দিনে, যখন তাদের বোঝানো হলো যে হাদিসে মাসের প্রথম তারিখ বোঝানো হয়নি, প্রথম তারিখের চাঁদকে কমর বলা যায় না, এর নাম হলো হেলাল, আর হাদিসে কমর শব্দ ব্যবহার হয়েছে হেলাল নয়, হাদিসের অর্থ হলো চাঁদের গ্রহণ লাগবে। গ্রহণের রাতগুলোর প্রথম রাতে অর্থাৎ মাসের ত্রয়োদশতম রাতে, আর সূর্যের গ্রহণ লাগবে মাস মধ্যবর্তী দিনে অর্থাৎ 28 তারিখে। এই নির্বোধ মৌলবী সঠিক অর্থ শুনে তখন লজ্জিত হয় আর বড় অপচেষ্টা করে এই দ্বিতীয় আপত্তি দাঁড় করিয়েছে যে হাদিসের রাবিদের মাঝে, রেজালদের মাঝে, বর্ণনাকারীদের মাঝে এক ব্যক্তি নির্ভরযোগ্য নয়। যখন তাদের বোঝানো হলো যে যেখানে হাদিসের ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে সেখানে যে বিতর্কের ভিত্তি সন্দেহের উপর, তা এই নিশ্চিত ঘটনার মোকাবেলায় যা হাদিসের সঠিক হওয়ার এক নির্ভরযোগ্য প্রমাণ তা কোনো গুরুত্বই রাখে না। অর্থাৎ ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া সাক্ষ্য দিচ্ছে যে এটি সত্যবাদীর উক্তি, কিন্তু এই কথা বলা যেত সত্যবাদী নন মিথ্যাবাদী, এটি স্পষ্ট সত্যকে অস্বীকারের নামান্তর। আর আদি থেকে মহাদেশদের রীতি চলে আসছে যে সন্দেহ কখনো নিশ্চিত বিশ্বাসকে দূরীভূত করতে পারে না। ভবিষ্যৎবাণী যেভাবে ভবিষ্যৎবাণী করা হচ্ছে সেভাবে এক দাবিকারকের জীবনে পূর্ণতা লাভ করা এ কথার নিশ্চিত সাক্ষ্য যে যার মুখ থেকে সেই শব্দ নির্গত হয়েছে তিনি সত্য বলেছেন। কিন্তু এই কথা বলা যে তার চালচলনে আমাদের সন্দেহ আছে, দাবিকারকের চালচলনে সন্দেহ আছে, বা একটা সন্দেহযুক্ত বিষয়, আর কোনো কোনো সময় মিথ্যাবাদীও সত্য বলে থাকে। এছাড়া এই ভবিষ্যৎবাণী অন্যভাবেও সত্য প্রমাণিত হয়। হানাফিদের কোন কোন জ্যেষ্ঠরাও এটি লিখেছেন বা উল্লেখ করেছেন, তাই অস্বীকার করা এটি ইনসাফের দাবির পরিপন্থী বরং হট ধর্মিতা। দাঁত ভাঙা উত্তর দেওয়ার পর তাদেরকে বলতে হলো যে হাদিস সঠিক, এর অর্থ এটি বোঝা যায় যে অচিরে ইমাম মাহদী আবির্ভূত হবেন, কিন্তু এই ব্যক্তি প্রতিশ্রুত ইমাম মাহদী নন। অর্থাৎ মসিহ মওউদের কথা বলছে, তারা বলে যে তিনি ভিন্ন ব্যক্তি হবেন যা এর অচিরেই আবির্ভূত হবেন, কিন্তু তাদের এই অর্থ অর্থহীন এবং বাজে প্রমাণিত হয়েছে। যদি অন্য কোন ইমাম থাকত যেভাবে হাদিসে বলা হয়েছে তাহলে সেই ইমামের শতাব্দীর শিরোভাগে আসা উচিত ছিল, কিন্তু শতাব্দীরও 15 বছর কেটে গেছে কিন্তু তাদের কোন ইমাম আবির্ভূত হননি। এখন তাদের পক্ষ থেকে শেষ উত্তর হলো এরা কাফের, আহমদিরা কাফের, তাদের বই পুস্তক পড়বে না, এদের সাথে মেলামেশা রাখবে না, এদের কথা শুনবে না, কেননা তাদের কথা হৃদয়ে দাগ কেটে থাকে। কিন্তু কত বড় শিক্ষণীয় বিষয় যে আকাশও এদের বিরুদ্ধাচরণ করছে, পৃথিবীর বর্তমান অবস্থাও এদের বিরোধী। এটি কত বড় লাঞ্ছন এবং গঞ্জনা তাদের জাগিয়ে আকাশ তাদের বিরুদ্ধাচরণ করছে, অপরদিকে কৃষিও ও প্রাধান্যের কারণে জমিন সাক্ষ্য দিচ্ছে। আরেক জায়গায় তিনি বলেন যে আমাদের জন্য চন্দ্র সূর্য গ্রহণ নিদর্শন প্রকাশিত হয়েছে, শত শত মানুষ এটি দেখে আমাদের জামাতভুক্ত হয়েছে, আর এই চন্দ্র সূর্য গ্রহণে আমরা প্রীত হয়েছে আর আমাদের শত্রুরা হয়েছে লাঞ্ছিত। এরা কি কসম খেয়ে বলতে পারে যে আমরা যখন প্রতিশ্রুত মাদী হওয়ার দাবি করেছি তখন এমন চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন প্রকাশ পাক, এবং যখন তাদের ইচ্ছার পরিপন্থী এই নিদর্শন প্রকাশ পেল তাদের হৃদয় অবশ্যই দুঃখ ভারাক্রান্ত হয়েছে এবং তারা নিজেদের লাঞ্ছনা অবশ্যই দেখেছে। এরপর আমি কতক সাহাবীর ঘটনা বর্ণনা করছি। হযরত গোলাম মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এই অধমের গ্রামে প্রথম দিকে মৌলভী বদরুদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন, তখন অধমের বয়স ছিল 15 বছর। এই অধম মৌলভী বদরুদ্দিনের ঘরের সামনে তার সাথে দণ্ডায়মান ছিল। দিনের বেলা সূর্য গ্রহণ হয়, মৌলভী সাহেব বলেন সুবহানাল্লাহ, মেহেদী সাহেবের লক্ষণাবলী প্রকাশিত হয়েছে, তার আগমনের সময় এসে গেছে। কিছুকাল অতিবাহিত হওয়ার পর মৌলভী সাহেব আহমদীয়ত গ্রহণ করেন। তিনি খুবই নিষ্ঠাবান, নেক প্রকৃতির এবং নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি 1 বছর চেষ্টা করে নিজের পিতামাতা এবং স্ত্রীকে আহমদীয়ত ভুক্ত করেন। লালিয়ান নিবাসী হাফেজ মোহাম্মদ হায়াত সাহেব, তিনি একটা প্রবন্ধ লিখেছেন লালিয়া আহমদীয়ত নামে। তিনি লেখেন যে চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শনের পরে হৃদয়ে প্রেরণা সৃষ্টি হয়। 1894 সনে চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত নিদর্শন পূর্ণ হওয়ার ফলে মানুষের হৃদয়ে এই অনুসন্ধিৎসা জাগে যে ইমাম মাহদী এসে গেছেন আর কিয়ামত সন্নিকটে। বিভিন্ন রওয়ায়েত থেকে বোঝা যায় যে মানুষের হৃদয়ে ভয়ভীতি বিরাজমান ছিল। যে এখন কি হবে, কেয়ামত এসে গেছে। সে যুগে প্রায়শ এই সমস্ত নিদর্শনের আলোচনা হতো। হাফেজ মোহাম্মদ লক্ষুকে তার আহওয়ালুল আখিরা গ্রন্থে ইমাম মাহদির আবির্ভাবের লক্ষণাবলীর কথা তার পাঞ্জাবি কবিতায় উল্লেখ করেন। অনুরূপভাবে লালিয়ার এক পীর এবং পাঞ্জাবি কবি মোহাম্মদ সিদ্দিক লালি সাহেব এই নিদর্শনগুলির কথা তার কবিতায় উল্লেখ করেছেন। এই সমস্ত নিদর্শনাবলী সম্পর্কে এতে লেখা আছে যে ত্রয়োদশতম রাতে চন্দ্রগ্রহণ এবং আঠাশতম দিনে সূর্যগ্রহণ হবে। সেই পাঞ্জাবি পঙ্ক্তিগুলোর অনুবাদ এটি। তিনি বলেন যে ঘরে ঘরে এই নিদর্শনাবলী সম্পর্কে আলোচনা চলছিল। সাধারণ মানুষের মাঝে ইমাম মাহদির অনুসন্ধিৎসা ছিল। সেই দিনগুলোতে মৌলানা তাজ মোহাম্মদ সাহেব এবং আরো কিছু বুজুর্গ পরস্পর পরামর্শ করেন। আর একটা প্রতিনিধি দল গঠন করেন যারা কাদিয়ান গিয়ে মেহেদী আল ইসলামকে দেখবেন এবং প্রতিশ্রুত মাহদি সম্পর্কে বিভিন্ন হাদিসে যে লক্ষণাবলীর উল্লেখ আছে সেগুলো পুরো হওয়ার বিষয়টি গভীর দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখবেন। তা যদি পূর্ণ হয় তাকে গ্রহণ করবেন। সেই সে ডেলিগেশনের জন্য যে সমস্ত ব্যক্তিবর্গ মনোনীত হন তাদের মাঝে তিন ব্যক্তি ছিলেন, শেখ আমিরুদ্দিন, মিয়া সাহেবদিন সাহেব এবং মিয়া মোহাম্মদ ইয়ার সাহেব। এই প্রতিনিধি দল পায়ে হেঁটে যাত্রা করেন পথ খরচ স্বরূপ এদের উভয়ের কাছে। প্রচলিত মুদ্রায় শুধু দেড় রুপিয়া ছিল। কোন কোন ঘটনায় দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের কথা বলা হয়েছে, তাদের উভয়ের কাছে শুধু দেড় রুপিয়া ছিল। মার্চ মাস ছিল আর গম পাকার রীতি ছিল। তারা দৈনিক 10-12 মাইল পায়ে হেঁটে অতিক্রম করতেন। ক্ষুধা লাগলে পাকা গমের ক্ষেত থেকে গম নিয়ে বুনে খেতেন আর এইভাবেই সময় অতিবাহিত করতেন। কোন জনবসতি বা কোন ঘর দেখলে সেখানে রাত অতিবাহিত করতেন। এইভাবে
150 মিল তো বানতা হোক সফর
প্রায় 150 বা 1500 মাইল অতিক্রম করে দুই সাথী, কোন কোন রওয়ায়েত অনুসারে এই তিনজন সাথী যখন বাটালার কাছে পৌঁছেন সেখানে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালির শিষ্যরা তাদের সাথে সাক্ষাৎ করে। তাদেরকে কাদিয়ানের পথ জিজ্ঞেস করা হয়। তারা কাদিয়ান যাওয়ার উদ্দেশ্য জিজ্ঞেস করে। উদ্দেশ্য জানার পর তার শিষ্যরা কাদিয়ান যেতে বারণ করে এবং বলে যে যে ব্যক্তি মাহদি হওয়ার দাবি করে রেখেছে সে তো নাউজুবিল্লাহ মিথ্যাবাদী, কেননা তার একটি নয় বরং 60 দাবি রয়েছে। কোন দাবির উপর ইমান আনবে? তাই এখান থেকে ফিরে যাও। এই কথা শুনে শেখ আমিরুদ্দিন সাহেব উত্তর দেন, নিরক্ষর ছিলেন কিন্তু উত্তর খুব সুন্দর দিয়েছেন। তিনি বলেন তিনি 60 ভিন্ন ভিন্ন দাবি করলেও তিনি সত্যবাদী, কেননা তার আরো দাবি করা বাকি আছে। তিনি নিজের জ্ঞান অনুসারে এই প্রমাণ উপস্থাপন করেছেন যে দৃষ্টান্ত স্বরূপ তোমরা এখানে 7 জন আর আমি একা, তোমরা সবাই আমার সাথে কুস্তি করো। আমি যদি তোমাদের সবাইকে ধরাশায়ী করতে পারি তাহলে কি আমি একজন হলাম না 7 জন? অর্থাৎ 7 জনের উপর জয়যুক্ত হলাম। যুগ ইমাম যেহেতু সারা পৃথিবীর সব ধর্মের মোকাবেলা করতে হয় তাই তার আরো দাবি থেকে থাকবে। এটি শুনে সবাই নির্বাক হয়ে যায় এবং তারা বলে যে তুমি যেখানে ইচ্ছা যাও কিন্তু রাস্তা দেখায়নি। তিনি বলেন কিছু দূর আমরা গেলাম, এক শিখের চায়ের দোকান ছিল। তিনি বিস্কুট এবং চা ইত্যাদি পরিবেশন করেন। শেখ সাহেব বাটালি সাহেবের শিষ্যদের আচরণে আচার ব্যবহারের কথা শেখ সাহেবের কাছে উল্লেখ করেন। তিনি আক্ষেপ করেন, তিনি বলেন যে আসল তোমাদেরকে পথ দেখাচ্ছি, অবশ্যই আপনারা কাদিয়ান যান। মনে হয় তার দাবি সত্য মসিমত সম্পর্কে বলছেন তিনি। তিনি বলেন যে আমরা মির্জা সাহেবকে জানি, তো এই শিখ সাহেব অনেক দূর সাথে আসেন এবং সে রাস্তা পর্যন্ত পৌঁছে দেন যা সোজা কাদিয়ান যায়। তখন কাদিয়ান যাওয়ার কোন পাকা রাস্তা ছিল না। এই উভয় বন্ধু যখন কাদিয়ান পৌঁছেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তখন মসজিদে উপবিষ্ট ছিলেন। একটা বৈঠক চলছিল, কয়েকজন আহমদি আলেম এবং পীররা সেই বৈঠকে বসেছিলেন, মসিহ আসলাম যাদের সাথে কথোপকথন করছিলেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, একই সাথে তিনি লেখার কাজেও ব্যস্ত ছিলেন। এটি একটি নিদর্শন যে একদিকে লিখছেন, কলম চলছিল, যেন অদৃশ্য স্থান থেকে কোন প্রবন্ধ তার হৃদয়ে প্রবেশ করছে, অপরদিকে মজলিসে উপস্থিত লোকদের সাথে বাক্যালাপেরত, কিন্তু তার লেখা বন্ধ হয় না। এই সঙ্গীদের হুজুরের সাথে পরিচিত করা হয়। শেখ সাহেব বলেন যে হুজুর আমরা লালিয়া থেকে এসেছি। হুজুর জিজ্ঞেস করেন লালিয়া কোথায়। অধিকাংশ মানুষ জেনে থাকবেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে লালিয়া রাবোয়া থেকে প্রায় 8 মাইল দূরে অবস্থিত একটি গ্রাম যা এখন শহরে রূপ নিয়েছে। তারা এখান থেকে এসেছিলেন, তখন বৈঠকে হযরত মাওলানা আকিম নুরউদ্দিন সাহেবও বসেছিলেন। তার সম্পর্ক ছিল ফেরার সাথে। লালিয়া সম্পর্কে তিনি জানতেন। তিনি বললেন যে হুজুর লালিয়া গাডানা এবং লাখবারের কাছে। হুজুর তখন বলেন যে সেই লাখ এবং লালি লালি সংক্রান্ত পঙ্ক্তি তিনি শুনে রেখেছিলেন। হযরত মাওলানা হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর এরা আমাদের প্রতিবেশী শেখ সাহেব এবং সাহেবদিন সাহেব নিরক্ষর ছিলেন। তাই তারা বলেন যে হ্যাঁ, আমরা তার গবন্ডি বা প্রতিবেশী সফরের পুরো বৃত্তান্ত এবং ঘটনাবলী হুজুরের সামনে উপস্থাপন করেন। হুজুর যখন বটালিয়ন সাহেবের শিষ্যদের ঘটনা শুনলেন, তিনি বলেন যে দেখো নিরক্ষর এক ব্যক্তি কত সুন্দর উত্তর দিয়েছেন, নির্বাক করে দিয়েছেন। তাকে কে শিখিয়েছে? খোদা তালা স্বয়ং তাকে শিখিয়েছেন। হুজুর এই বাক্য 3 বার পুনরাবৃত্ত করেন। একবার হুজুর তাদের বলেন যে আপনারা কিছুদিন আমাদের কাছে অবস্থান করুন। 3 দিন তারা হুজুরের বৈঠকে বসতেন, হুজুরের সাথে পদভ্রমণেও যেতেন। লালিয়ার আলেমরা যে নির্দেশনাবলীর কথা বলেছেন তা খতিয়ে দেখেছেন, নিজ চোখে নির্দেশনাবলী পূর্ণ হতে দেখেছেন। অবশেষে ফিরে আসার পূর্বে মসজিদে উপস্থিত হয়ে হুজুরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৌঁছান, যা মাহদীকে পৌঁছানোর তাকিদ পূর্ণতর নির্দেশ দিয়ে রেখেছিলেন। এরপর তারা বয়াতের অনুরোধ করেন। হুজুর বলেন যে আরো কিছুদিন এখানে অবস্থান করুন। এ কথা শুনে শেখ সাহেবের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। পা সামনে এনে হুজুরকে বলেন যে হুজুর এত দীর্ঘ সফর করেছে, পা ফুলে গেছে, এত কষ্ট আমরা সহ্য করেছি, আর আমরা আপনাকে সত্য মাহাদি পেয়েছি, জানি না আমরা জীবিত থাকবো কিনা, আমাদের বয়াত গ্রহণ করুন। এরপর মসজিদে মুবারকেই তাদের মসিমদের হাতে বয়াত হয়। আসাদুল্লাহ কুরাইশি সাহেব হযরত কাজী আকবর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লেখেন যে হযরত কাজী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদিয়াত গ্রহণের পূর্বে ছিলেন আহলে হাদিস। হযরত মাওলানা বুরহানউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর সাথে তার ভালো সম্পর্ক ছিল। নিজ এলাকার ইমাম ছিলেন, এলাকার লোকদের ধর্মীয় শিক্ষা এবং তাদের পড়ানোর কাজে রত থাকতেন। চন্দ্রসূর্য গ্রহণ আকাশে প্রকাশিত হয়, তিনি এই বিষয় সম্পর্কে পূর্বেই অবহিত ছিলেন। ইমাম মাহদীর আবির্ভাবের সময় সন্নিকটে চন্দ্রসূর্য গ্রহণের সুমহান নিদর্শন প্রকাশ পাওয়ার পর তার শিষ্য এবং বন্ধু বান্ধবের মাঝে এটি নিয়ে আলোচনা হতে থাকে। তার এক পৌত্র বশির আহমদ সাহেব বলেন, আমি মিয়া মাঙ্গা সাহেবের কাছে শুনেছি যে তিনি বলেন আমরা কাজী সাহেবের কাছে পড়তাম, তখন রমজানে চন্দ্রসূর্য গ্রহণ প্রকাশ পায়। কাজী সাহেব বলেন ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের নিদর্শন প্রকাশ পেয়েছে, এখন আমাদের উচিত তার সন্ধান করা। সেই সময় 4 কোটের মানুষ বাজার করার জন্য জেহলম যেত। কাজী সাহেব জেহলম আগমনকারী লোকদের উপরে দায়িত্ব ন্যস্ত করেন যে হযরত মাওলানা বুরহানউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করবেন, তাকে জিজ্ঞেস করবেন যে নিদর্শন তো প্রকাশ পেয়ে গেছে চন্দ্রসূর্য গ্রহণের, ইমাম মাহদি আলাইহিসসালাম সম্পর্কে আমাদেরকে পথের দিশা দেন। তারা হযরত মাওলানা সাহেবের সাথে সাক্ষাৎ করেন। হযরত মাওলানা সাহেব কয়েকটি বই এবং একটি পত্র কাজী সাহেবের উদ্দেশ্যে প্রেরণ করেন। পত্র এবং বই আসার পূর্বে তিনি স্বপ্নে দেখেন যে কেউ তাকে 3টি গ্রন্থ দিয়েছে পড়ার জন্য। একটি বই পাঠের জন্য খোলেন, তা ছিল আবর্জনায় ভরা, দুর্গন্ধযুক্ত। তিনি সেই বই ছুঁড়ে ফেলে দেন। আর 2টো বই দেখেন, তা থেকে যদি স্ফুলিঙ্গ বের হচ্ছিল। হযরত মাওলানা বুরহানউদ্দিন সাহেবের প্রেরিত পুস্তক হস্তগত হওয়ার পর তার স্বপ্ন এইভাবে পূর্ণ হয়েছে যে হযরত মৌলভী সাহেব তাকে যে বইগুলো পাঠিয়েছেন তাতে একটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দাবির খণ্ডন স্বরূপ লেখা হয়েছে। তিনি প্রথমে সেই বই পাঠ করা আরম্ভ করেন। এতে হযরত মসীহ মওউদ ইসলাম সম্পর্কে মর্মপীড়াদায়ক শব্দ দেখার পর তিনি তা পাঠ করা বন্ধ করে দেন এবং ছুড়ে ফেলেন। দ্বিতীয় দুটি বই এবং পত্র পাঠ করার পর সেগুলোর স্বপ্নের সাথে সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। অনুসন্ধানের অধিক প্রেরণা তার মাঝে সৃষ্টি হয়। তিনি অনুসন্ধান বা গবেষণার জন্য 3 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল কাদিয়ান প্রেরণ করেন। তাদের তিনজনে কাদিয়ান এসে মসীহ ইসলামের পবিত্র হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেন। এখানে এটি উল্লেখযোগ্য বিষয় যা অন্যান্য রওয়ায়েতে উল্লেখ করা হয়েছে, সবার সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতিনিধি দল যখন কাদিয়ান পৌঁছে মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি তাদের বাধা দেয়, কিছুটা আতিথেয়তা করে বলে যে আপনারা অনর্থক বেশ কয়েকদিনের সফরে কষ্ট সহ্য করে কাদিয়ান যান, আপনারা যেহেতু দূর দূরান্তের মানুষ তাই আপনারা সঠিক জ্ঞান রাখেন না, মির্জা সাহেবের পুরো কাজে মিথ্যার পর প্রতিষ্ঠিত তাই ফিরে যান। মৌলভী সাহেব শুধু এই কথাই বলেননি, বরং শহরের বাহিরের কিনারা পর্যন্ত ছেড়ে গেছেন। কিন্তু তার কাছ থেকে বিদায়ের পর এই তিনজনই ফিরে যাওয়ার পরিবর্তে কাদিয়ান পৌঁছেন। সেখানে এসে আল্লাহ তাআলার ফজলে বয়াত করণের পর কাজী সাহেব প্রথমে লিখিত বয়াত করেন, এরপর কাদিয়ান এসে মসিমদের হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেন। এরপর হযরত মৌলানা আবুল আতা জালন্ধরি সাহেবের দাদা কাজী মৌলা বখশ সাহেব জলন্ধরের সুপরিচিত আহলে হাদিস খতিব ছিলেন। চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন প্রকাশ পাওয়ার পর তিনি তার এক খুতবায় রমজানের 13 এবং 28 তারিখে যথাক্রমে চন্দ্র ও সূর্য গ্রহণের বিস্তারিত উল্লেখের পর স্পষ্ট করেন যে ইমাম মাহদির আবির্ভাবের লক্ষণ আমাদের এখন প্রতিশ্রুত ইমামের অপেক্ষায় থাকা উচিত যে কখন এবং কোথেকে তিনি আবির্ভূত হবেন। এই খুতবার সুগভীর প্রভাব পড়ে মোহাম্মদ এবং কাজী সাহেব অর্থাৎ কাজী মৌলা বখশ সাহেবকে, যিনি মৌলানা আবুল আতা জালন্ধরি সাহেবের দাদা ছিলেন। তিনি যদিও নিজে সত্য গ্রহণের সুযোগ পাননি, কিন্তু তার বড় পুত্র অর্থাৎ মৌলানা আবুল আতা সাহেবের পিতা জনাব ইমাম উদ্দিন সাহেব দাবি কারকের সংবাদ পান। কিছু অধ্যয়ন এবং চিন্তা ভাবনার পর মসীহ মওউদের সত্যায়ন এবং তাঁর হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেন। হযরত গোলাম মুজতবা সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হংকং এ চাকরিরত অবস্থায় দুরুস সামিন 1901 সনে আমার সামনে আসে। যেহেতু যুগ এক সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছিল, যুগের আলেমদের মাঝে এমন মতভেদ বিরাজমান ছিল যে প্রত্যেক সুস্থ চিন্তাধারার অধিকারী ব্যক্তি এই মতভেদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে এক সংস্কারকের সন্ধানে ছিল। দুরেসমেনের পক্তি পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে যদি এই ব্যক্তি সত্যবাদী হন তাহলে তার পরম সৌভাগ্য, অথবা এই ব্যক্তি মিথ্যা বলতে গিয়ে পরম পরাকাষ্ঠা দেখিয়েছে, অর্থাৎ উন্নত মানের বই লিখেছে। সেই সময় এজালায় আওহাম আমার চোখের সামনে আসে, কিন্তু এটি জানা জানি যে এটি কে হংকং পৌঁছেছে। আমি পুরো এজালায় আওহাম পড়ে ফেলি আর মসজিদের ইমামের সাথে মত বিনিময় করে থাকি। হংকংয়ের মসজিদ ইমামের কাছে নেমতুল্লাহ আলী সাহেবের ফার্সি কাব্য ছিল যা পাঠে আমাদের অনেক লাভ হয় যে যুগ সন্নিকটে মাহদির আবির্ভাবের, বরং এটি সেই যুগ। আমার পিতা মরহুম একজন আলেম মানুষ ছিলেন, রমজান মাসে যখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় আমার পিতা বলেন যে মাহদি আলাহ ইসলামের জন্ম হয়েছে। মৌলানা ইব্রাহিম বাকাপুরি সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দুই ব্যক্তি পিতা পুত্র মৌলভী আব্দুল জব্বার সাহেবের কাছে এসে বলেন যে সেই হাদিস যাতে চন্দ্র সূর্য গ্রহণ ইমাম মাহদির আবির্ভাব সংক্রান্ত রয়েছে তা সঠিক কিনা। মৌলভী সাহেব বলেন যে হাদিস সঠিক, কিন্তু মির্জা সাহেবের ফাঁদে পা দেবে না, কেননা তিনি এই হাদিসকে তার দাবির সত্যায়নে উপস্থাপন করেন। আর এই হাদিস ইমাম মাহদির জন্ম সংক্রান্ত দাবির সত্যতার প্রমাণস্বরূপ নয়। পিতা বলেন, মৌলভী সাহেব, আমি আপনাকে যেই প্রশ্ন জিজ্ঞেস করেছি আপনি তার উত্তর দিয়েছেন, বাকি থাকলো এই কথা যেটি কার ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়। তো এই সম্পর্কে আমার নিবেদন হল, আমি আমার সারা জীবন মামলা মোকদ্দমায় কেটেছে, কিন্তু সরকার আমাকে কখনো, যতক্ষণ আমি প্রথমে দাবি না করতাম, সাক্ষী আনতে বলতো না। মির্জা সাহেবের একই অবস্থা, তিনি পূর্বেই দাবি করে রেখেছেন চন্দ্রসূর্য গ্রহণ, এখন তার দাবির সত্যতা প্রমাণস্বরূপ প্রকাশিত হয়েছে। মৌলভী সাহেবের এরপর মুখ বন্ধ হয়ে যায় আর পিতা পুত্র উভয় নিজ গ্রামে ফিরে যান। আল্লাহ তাআলা তাকে সত্য গ্রহণের তৌফিক দেন। তো যুক্তি প্রমাণ আল্লাহ তাআলা তাৎক্ষণিক ভাবে শিখিয়ে থাকেন। সৈয়দ নজির হোসেন শাহ সাহেব বর্ণনা করেন যে যখন চন্দ্রসূর্য গ্রহণ লাগে তখন আমি আমার ঘরে ছিলাম, আমার পিতা বলছিলেন, এটি হযরত মির্জা সাহেবের সত্যতার নিদর্শন। এই কথার আমার হৃদয় গভীর প্রভাব পড়ে আর এভাবে আল্লাহর ফজলে গ্রহণেরও সৌভাগ্য হয়। সৈয়দ জাইনুল আবেদিন আলিউল্লাহ শাহ সাহেব বলেন যে সেই যুগে সবার মুখে এই বাক্য ছিল যে মুসলমান ধ্বংস হয়ে গেছে, আর এটি ত্রয়োদশ শতাব্দীর শেষ, আর এটি সেই যুগ যখন হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, তারপর হযরত ঈসা আলাইহিস সালামও আসবেন। আমার মা এই মাহদি এবং ঈসার আগমনের কথা বড় আনন্দের সাথে বলতেন যে সেই যুগ ঘনিয়ে আসছে, আর এটিও বলতেন যে চন্দ্র এবং সূর্য গ্রহণ হওয়া মেহেদির যুগের জন্য অবধারিত ছিল আর সেই গ্রহণ লেগে গেছে। আল্লাহ তাআলা পুরো পরিবারকে আহমদিয়ত গ্রহণের তৌফিক দিয়েছেন। হযরত মির্জা আইয়ুব বেগ সাহেব বলতেন যে রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণী দারে কুতনি এবং অন্যান্য হাদিসে মাহদির লক্ষণস্বরূপ বর্ণিত হয়েছে। 1894 সনের মাসে রমজান মাসে প্রথমে চন্দ্রগ্রহণ হয়, একই রমজানে যখন সূর্যগ্রহণ দেখার দিন ঘনিয়ে আসে, উভয় ভাই হযরত মসীহ মওউদের সাথে সে নিদর্শন দেখার এবং গ্রহণের নামাজ পড়ার মানসে শনিবার সন্ধ্যায় লাহোর থেকে রওনা হয়ে প্রায় রাতের 11টায় বাটালা পৌঁছেন। পরের দিন প্রত্যুষে গ্রহণ লাগার ছিল। এই যুবকদের আগ্রহ দেখুন কত সুগভীর। ধুলিঝোর বইছিল, মেঘ গর্জন করছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, বায়ু ছিল, বাতাস ছিল বিরোধী, চোখে মাটি পড়ছিল, পায়ে হেঁটে বাটালা থেকে কালিয়ান যাচ্ছিলেন, পা ওঠানো কঠিন ছিল আর বিদ্যুৎ চমকালেই রাস্তা দেখা যেত। সাথে তার স্বদেশী বন্ধু মৌলভী আব্দুল আলী সাহেব সাথে ছিলেন, মোট তিনজন যাচ্ছিলেন। সবাই দৃঢ় সংকল্পবদ্ধ হন যে যাই হোক না কেন রাতারাতি কাদিয়ান পৌঁছব। আহমদীয় তারা পূর্বেই গ্রহণ করে রেখেছিলেন, মুসলমানদের সাথে গ্রহণের নামাজ পড়তে চাইতেন। তাদের তিনজনে রাস্তায় দাঁড়িয়ে অতি বিগলিত চিত্তে দোয়া করেন যে হে আল্লাহ, ইনি আকাশ এবং পৃথিবীর সর্বশক্তিমান খোদা, আমরা তোমার বিনয়ী এবং দুর্বল বান্দা, তোমার মসির জিয়ারতের জন্য যাচ্ছি আর আমরা পদভ্রজে যাচ্ছি, প্রচন্ড শীত, তুমি আমাদের প্রতি করুণা করো আর পথ আমাদের জন্য পরিষ্কার করে দাও, আর এই বিরোধী বা প্রতিকূল বাতাসকে দূরীভূত করো। লেখেন যে শেষ শব্দ মুখ থেকে বের হতেই বায়ুর গতিপথ বদলে যায়, প্রতিকূল দিক থেকে আসা পরিবর্তে পিছন থেকে প্রবাহিত আরম্ভ হয়, সফরের জন্য সহায়ক হয়ে যায়, এত দ্রুত বেগে পিছন থেকে বাতাস বইছিল যে সফর সহজ হয়ে যায় আর পা ওঠানো সহজ হয়ে যায়। এমন মনে হতো যে আমরা বাতাসে উড়ছি। স্বল্পক্ষণের ভেতর আমরা নহরের উপকণ্ঠে পৌঁছে যাই, সেখানে গুটি গুটি বৃষ্টি আরম্ভ হয়। সেখানে একটা ঘর ছিল, সেই ঘরে আমরা প্রবেশ করি। সেই দিনগুলোতে গুরুদাসপুর জেলার অধিকাংশ রাস্তাঘাটে ডাকাতির ঘটনা ঘটত, ডিয়ারশালাই জ্বালিয়ে আমরা দেখেছি, ঘর খালি, সেখানে দুটো পাথর এবং একটা মোটা ইট পড়েছিল, সবাই এক একটি মাথার নিচে রেখে মাটিতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর চোখ খুলে আকাশ তারকায় পরিপূর্ণ ছিল, আকাশ ছিল পরিষ্কার, মেঘ এবং ঝড়ের নামগন্ধ ছিল না। আমরা সেখান থেকে যাত্রা করি আর সেহেরি করি হযরত মসীহ মওউদ ইসলামের লঙ্গরখানায়। সকালে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে গ্রহণের নামাজ পড়ি, কসুফের নামাজ পড়ে, রমজান মাস ছিল, যা মৌলভী মোহাম্মদ আহসান আমরোহী সাহেব মসজিদের ছাদে পড়িয়েছেন। প্রায় 3 ঘন্টা এই নামাজ জারি ছিল, নামাজ এবং খুতবা অনেকেই কাছে কালে লাগিয়ে গ্রহণ দেখায় ব্যস্ত ছিল। প্রথম দিক থেকে গ্রহণ ছিল খুবই হালকা, অর্থাৎ হযরত মসীহ আলাইহিস কেউ বলে যে সূর্য গ্রহণ লেগেছে, তিনি কাচের মধ্য দিয়ে দেখেছেন, খুব হালকা ছায়া দেখতে পান সূর্যের উপর, মাত্র গ্রহণ লাগা আরম্ভ হয়েছিল। হুজুর আলাইহিসাল্লাম বলেন যে এই গ্রহণ তো আমরা দেখলাম, কিন্তু এটি এমন হালকা যে সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে থেকে যাবে। এভাবে এক সুমহান ভবিষ্যৎবাণী সংক্রান্ত নিদর্শন সন্দেহযুক্ত হয়ে পড়বে। হুজুর আসাম বেশ কয়েকবার এই কথার পুনরাবৃত্তি করেন, কিন্তু অল্প কিছুক্ষণের ভিতর সূর্যের উপর যে ছায়া ছিল, যে গ্রহণ, সেটি বাড়তে থাকে, সূর্যের বেশিরভাগ অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। হুজুর বলেন যে আজকে আমরা স্বপ্নে পেঁয়াজ দেখেছি, এর ব্যাখ্যা হল দুঃখ। প্রথম দিকে ছায়া হালকা থাকার কারণে কিছুটা দুঃখ ভারাক্রান্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা আনন্দ দেখিয়েছেন। মৌলবী গোলাম রসুল সাহেব বর্ণনা করেন, 1894 সনে যখন সূর্য ও চন্দ্রগ্রহণ হয়, তখন আমি লাহোরে মৌলবী হাফেজ আব্দুল মান্নান সাহেবের কাছে তিরমিজি শরীফ পড়তাম। আলেমদের পেরেশানি এবং ভয়ভীতি আমার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করে। যদিও আলেমেরা সাধারণ মানুষকে ছেলে ভুলানো নিশ্চয়তা দিচ্ছিলেন, কিন্তু তারা ছিল একান্ত ভীত এবং ত্রস্ত যে এই সত্য নিদর্শনের কারণে মানুষ খুব দ্রুত হযরত মসীহ মওউদের প্রতি আকৃষ্ট হবে। সেই দিনগুলোতে হাফেজ মোহাম্মদ লক্ষ্যকে ওয়ালে পিত্তপাথরের অপারেশনের জন্য লাহোর এসেছিলেন, আমিও তার কাছে যাই। সাধারণ মানুষ যখন তাকে জিজ্ঞেস করেন যে এই যে নিদর্শনের কথা আপনি আপনার বই আহওয়ালুল আখিরাতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আর দাবি কারক হযরত মির্জা সাহেবও বিদ্যমান নিদর্শনকে তার সত্যতার নিদর্শন আখ্যা দিচ্ছেন, এ সম্পর্কে আপনার অবস্থান কি? তিনি বলেন, আমি অসুস্থ এবং খুবই দুর্বল এক মানুষ, স্বাস্থ্য ঠিক হওয়ার পরে কিছু বলতে পারবো। অবশ্য আমার ছেলে আব্দুর রহমান মহিউদ্দিনকে হযরত মির্জা সাহেবের বিরোধিতা করতে বারণ করছি, যে খোদা তালার রহস্য বড় বিস্ময়কর হয়ে থাকে। যাই হোক, তিনি জীবিত ছিলেন না, আর স্বল্পকালের ভিতর ইহধাম ত্যাগ করেন। লেখক বলছেন যে এই সকল কথা শুনে হযরত মসীহের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত হয়ে যাই, কিন্তু হাদিসের জ্ঞানে উৎকর্ষতা লাভের জন্য অমৃতসর চলে যাই। সেখানে 2-3 বছর থেকে হাদিসের দরার শেষ করি এবং এরপর দারুল আমানে এসে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বয়াত করি। ভাই আব্দুর রহমান কাদিয়ানি সাহেব বর্ণনা করেন যে 1894 সনের রমজানুল মুবারকে শেষ যুগের মাহদের আবির্ভাবের স্পষ্ট লক্ষণ, চন্দ্রসূর্য গ্রহণ পূর্ণ হয়েছে, সেই দৃশ্য আজও আমার চোখের সামনে ভাসছে, আর সেই শব্দ এখনো আমার কানে প্রতিধ্বনিত হতে আমি শুনি। যখন আমাদের হেডমাস্টার মৌলভী জামাল উদ্দিন সাহেব এই লক্ষণ পূর্ণ হওয়ার পর মাদ্রাসার কক্ষে পুরো ক্লাসের সামনে বলেছিলেন যে শেষ যুগের মাহদিকে এখন সন্ধান করা উচিত, তিনি অবশ্যই কোন গুহায় জন্মগ্রহণ করেছেন, কারণ তার আবির্ভাবের সুমহান লক্ষণ আজ পূর্ণ হয়েছে। তিনি বলেন, আমিও ক্লাসে উপস্থিত ছিলাম, সেই কক্ষ, সেই স্থান, ছেলেদের সেই বৈঠক আজও আমার চোখের সামনে, সেই আরামকে দ্বারা যাতে বসে মৌলবী এই কথা বলেছিলেন, সেই মেয়ে যাতে হাত মেরে ছেলেদের এই সংবাদ শুনিয়েছেন। আমরা অবশ্যই আল্লাহ তালার দরবারে এই কথার সাক্ষ্য দেব যে মৌলবী সাহেব বা মৌলবী সাহেবের সামনে এই সত্য স্পষ্ট ছিল। এই নিদর্শনের ঘোষণা দেওয়া সত্ত্বেও স্বয়ং শেষ যুগের মাহদিকে গ্রহণ করা থেকে বঞ্চিতই এবং হতভাগাই রয়ে গেছেন। তিনি বলেন যে মেহেদি আখরুজ্জামান বা শেষ যুগের মাহদি শব্দ সম্পর্কে আমার কান তখনও অপরিচিত বা অনবহিত ছিল। ভাই আব্দুর রহমান সাহেব বলছেন এই কথা, তাঁর কোন গুহায় জন্মগ্রহণ তাঁর আবির্ভাবের বড় লক্ষণ, এই শব্দটি আমার জন্য আরো আশ্চর্যজনক বিষয় ছিল। আমি মাধ্যমিকে পড়ছিলাম, আমার ভিতর অনুসন্ধিৎসা জাগে, লজ্জা এবং দ্বিধাদ্বন্দ্ব আর শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের কারণে আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। অবশেষে ক্লাস ফেলোদের কাছে এই পহেলিকার সমাধান চাইলাম, যারা প্রচলিত বিশ্বাস এবং ধারণা অনুসারে পুরো কাহিনী আমাকে শুনিয়েছে। এই সব কাহিনী শুনে আমার হৃদয়ে যে ধারণা জেগেছে যে আমার আধ্যাত্মিকতা আরো বৃদ্ধি করেছে, তা হল দেখুন অষ্টম শ্রেণীর এক ছাত্রের চিন্তাধারা কত উর্বর। তিনি বলেন, প্রধানত 1300 বছর পূর্বের এক ঘটনার সংবাদ দেয়া যা শত্রু বন্ধু সবার মাঝে সুবিদিত আর এর যথাসময়ে পূর্ণতা লাভ করা। দ্বিতীয় কথা যা মাথায় আসে তা হল সেই ঘটনা মানবীয় প্রচেষ্টার কোন ফসল নয়, বরং আকাশে সেই ঘটনা ঘটেছে যেখানে মানুষ যা মানুষের নাগালের বাহিরে আর মানুষের এতে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। তৃতীয় কথা যা মাথায় আসে তা হল সে যুগের মাহাদির ব্যক্তিত্ব, তার অবিশ্বাসকে নিশ্চিহ্ন করা, ইসলামকে উন্নত করা, ইসলামী সেনাবাহিনী প্রস্তুত করে কাফেরদের নিশ্চিহ্ন করা এবং মুসলমানদের বিজয়ের চিন্তাধারা মাথায় আসে। চতুর্থ কথা হল দোয়া এবং এর বাস্তবতা, আল্লাহ তাআলা বান্দাদের দোয়া শোনা এবং কবুল করা, কেননা উম্মতে মুহাম্মদের অলিরা শেষ যুগের মাহাদির জন্য দোয়া করে আসছেন আর অবশেষে তা গৃহীত হয়েছে। পঞ্চম কথা হল এই কথাগুলো ইসলামের সত্যতা আর সুস্পষ্ট প্রমাণ, আর ইসলামই এমন একটি ধর্ম যা খোদা তাআলার কাছে প্রিয় এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। তিনি বলেন যে এই পাঁচ দফা বিষয়াদি এর অনুষঙ্গ সহ খুঁটিনাটি সহ আমার হৃদয়ে প্রভাব বিস্তার করে, সেই ঘটনা আমার ইমানকে উন্নত করে, সতেজ করে এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে, আর আমিও শেষ যুগের মাহাদিকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই। তাকে পাওয়ার জন্য আমার দোয়ার অভ্যাস হয়ে যাবে, রাতেও জাগতাম, দিনের বেলাও উৎকণ্ঠিত থাকতাম, আর শেষ যুগের মাহাদির সন্ধানের ধারণা অনেক সময় এদের উপর এমন ভাবে ছেয়ে যেত যে অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও আমি উম্মাদের ন্যায় জনমানবশূন্য ভয়াবহ অঞ্চলে চলে যেতাম। অনেক সময় উদাত্ত কণ্ঠে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে পবিত্র সত্তাকে পাওয়ার জন্য আগতি মিনতি করতাম। খোদা তাআলা তার দোয়া গ্রহণ করেছেন এবং সত্য গ্রহণের তৌফিক লাভ করেছেন। আরো কিছু ঘটনা আছে যা শোনাতে চাই। হজরত শেখ নাসিরউদ্দিন সাহেব নামে মসিহ ইসলামের এক সাহাবি ছিলেন। 1858 সনে জলন্ধরের সিকান্দরপুরে তিনি জন্মগ্রহণ করেন। স্বপ্নের ভিত্তিতে মসিহ মওউদের হাতে বয়াতের সম্মান লাভ করেন। আহলে হাদিস ছিলেন কিন্তু আন্তরিক প্রশান্তি ছিল না। মসজিদে আলেমদের কাছে আহওয়ালে আখেরাতে উল্লেখিত ভবিষ্যৎ শেষ যুগ সংক্রান্ত ভবিষ্যৎবাণী যখন শুনতেন তার হৃদয় সাক্ষ্য দিত যে আগমনকারী প্রতিশ্রুত ব্যক্তির আগমনের এটি সময়, কিন্তু ইমাম মাহদি কেন আবির্ভূত হচ্ছে না। অনুরূপভাবে একজন মসজিদে নামাজ পড়ছিলেন, এক মৌলভী দুশ্চিন্তার মাঝে নিজের রানে হাত মেরে মেরে চন্দ্রসূর্য গ্রহণের কথা বলে বলছিলেন যে এখন তো মানুষ মির্জা সাহেবকে মেনে নেবে, কেননা ভবিষ্যৎবাণী অনুসারে গ্রহণ লেগে গেছে। তার কানে এই আওয়াজ আসে, মৌলভী শেখ নাসিরউদ্দিন সাহেবের কানে এই আওয়াজ পড়ে, এই কথা পড়ে তার দুশ্চিন্তা আরো বেড়ে যায় যে মৌলভী সাহেব কি বলছেন। যদি ভবিষ্যৎবাণী পূর্ণ হয় তাহলে আনন্দের বিষয়টি। তিনি বিগলিত চিত্তে আল্লাহ দরবারে দোয়া করেন যে হে সম্মানিত প্রভু, তুমি আমায় পথ দেখাও। আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন যে একটি অনেক বড় বলা বা আপদ তার উপর আক্রমণ করে, তিনি বন্দুক দিয়ে গুলি করেন, তাকে লক্ষ্য করে সেটি ধূম্রের মতো অদৃশ্য হয়ে যায়। এরপর আরেক জায়গায় মসজিদে বাজাবাত নামাজে তিনি অংশগ্রহণ করেন। এই স্বপ্ন এক মৌলভীর সামনে তিনি বর্ণনা করেন। মৌলভী সাহেব এর তাবির করেছেন, আপনি শয়তানের বিরুদ্ধে জয়যুক্ত হবেন এবং এক পূর্ণবান জামাতে যোগ দেবেন। সেই দিনগুলোতে মসিহ মওউদের দাবি সম্পর্কে দাবির সংবাদ পান কাদিয়ান পৌঁছে। স্বপ্নে দেখা পরিস্থিতি দেখে কোনো বিনা বাক্য ব্যয়ে মুসলিমদের হাতে বয়াত করেন। এইভাবে চন্দ্রসূর্য গ্রহণ সংক্রান্ত ভবিষ্যৎবাণী তাকে পথ দেখানোর জন্য সত্য দেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বিবেক বুদ্ধি দেন। আর আজকালকার মুসলমানদেরকেও যুগ ইমামের বিরোধিতার পরিবর্তে তাকে মানার বা গ্রহণ করার তৌফিক এদেরকে দান করুন। নামাজের পর একজনের গায়েবানা জানাজাও পড়াবো। আহমদ ইয়াহিয়া বাজওয়া সাহেবের জানাজা, তার পিতার নাম হলো নঈম আহমদ বাজওয়া, জার্মানি নিবাসী, জামে আহমদিয়ার ছাত্র ছিলেন। 2015 সনের 11 মার্চ সড়ক দুর্ঘটনায় 27 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে জামে ভর্তি হন তিনি, কিন্তু অসুস্থতার কারণে পড়ালেখা ছেড়ে চলে যান। এরপর 2 বছর পর পুনরায় ইচ্ছা ব্যক্ত করেন যে আমি ভর্তি হতে চাই। তাই আমি হুজুর বলছেন বয়স বেশি হওয়া সত্ত্বেও তাকে জামিয়া নিয়ে নেই। রাবেয়াতে ছিলেন খুবই কুশলী, বিনয়ী, সত্যিকার ওয়াকফের চেতনায় সমৃদ্ধ ছাত্র ছিলেন, বড় প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তালার ফজলেন এই সাথী সঙ্গীদেরকে বোঝানোর রীতি তার ছিল অত্যন্ত উন্নত মানের। অধিকাংশ তার ক্লাস হল নূতন ও পুরাতন, সবার পত্র এসেছে, সবাই তার প্রশংসা করেছেন। সবার পত্রে যে কমন কথা ছিল তা হল অত্যন্ত বিনয়ী ছিলেন, কখনো কারোর সাথে ঝগড়া করতেন না, কেউ ঝগড়া করলে তাদের বোঝাতেন, সংশোধনের চেষ্টাও করতেন। বরং তার প্রচেষ্টায় জামিয়ার এক স্টাফ মেম্বার, শিক্ষক নন, অন্য এক শিক্ষকদের কেউ নন, বরং অন্য কর্মীদের মাঝে একজনের সিগারেট পান করার অভ্যাস ছিল। এমন ভাবে তার সাথে কথা বলেন যে তিনি তখনই সিগারেট পান করা পরিহার করেন। বড় স্নেহ এবং ভালোবাসার সাথে বোঝাতেন, সবার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি মাগফিরাত করুন, করুণা চাদরে আবৃত রাখুন। আমি যেভাবে বলেছি তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله